বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على حسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 8 জুন, 25 জ্যৈষ্ঠ এবং ফার্সি 18 খোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্ট ওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্ট ওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/irib বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে IAEA-র নিষ্ক্রিয়তা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বিজেপি বাংলার মনীষীদের ধারাবাহিকভাবে অপমান করছে বলে পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষের অভিযোগ সম্পর্কে কলকাতা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পবিত্র হজে গিয়ে ইহুদিবাদীদের চক্রান্তের কথা তুলে ধরা অপরিহার্য কর্তব্য বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই। IAEA-তে পশ্চিমা ও 4 দেশের ইরান বিরোধী প্রস্তাব উত্থাপন, পরমাণু স্থাপনা থেকে নজরদারি ক্যামেরা খুলে ফেলার ঘোষণা তেহরানের। চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা, আসামি সবাই ডিপোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। এবং জন্মলগ্ন থেকেই ঘৃণার রাজনীতি করে বিজেপি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নূপুর শর্মার আপত্তিকর বক্তব্য প্রসঙ্গে তৃণমূল মুখপাত্রের মন্তব্য। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেছেন, জনগণের ইচ্ছার বাইরে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে শোষণ ছাড়া কিছুই অর্জিত হবে না। আরব অনারব সকল সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, নিজ দেশে জনগণের মতের বাইরে গিয়ে আমেরিকার কথায় যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন কিংবা করার কথা ভাবছেন তাদের জেনে রাখা উচিত, এই সম্পর্কের মাধ্যমে দখলদারদের হাতে শোষণের হাতিয়ারে তুলে দেয়া হবে, এর বাইরে কিছুই অর্জিত হবে না। হজ কর্মকর্তাদের দেয়া এক সাক্ষাতে সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ উজমা খামেনেই আজ একথা বলেন। সর্বোচ্চ নেতা বলেন, ইহুদিবাদীদের চক্রান্ত ও ষড়যন্ত্রের কথা তুলে ধরা হজের অপরিহার্য একটি কর্তব্য। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, 2 বছর পর হজের বন্ধ দুয়ার পুনরায় খুলে যাবার ঘটনা ইরানি হজ যাত্রী সহ অন্যান্যদের জন্য একটি বড় সুখবর। বার্ষিক হজ পালনকে তিনি বিশ্ব মুসলিমের ঐক্যের প্রতীক বলেও মন্তব্য করেন। এই ঐক্য যাতে বিঘ্নিত না হয় সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সর্বোচ্চ নেতা বলেন, মুসলমানদের মাঝে সাম্প্রদায়িক বিভেদের বীজ রোপণ করেছে উপনিবেশবাদী ব্রিটেন।
আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ ইরানের পরমাণু কর্মসূচির নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর নির্বাহী বোর্ডে একটি প্রস্তাব উত্থাপন করেছে। ইহুদিবাদী ইসরায়েলের সমর্থন নিয়ে গতকাল ভিয়েনায় আইএইএর সদর দপ্তরে অনুষ্ঠিত 35 সদস্য দেশের নির্বাহী বোর্ডের সভায় প্রস্তাবটি উত্থাপন করা হয়। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি তাদের প্রস্তাবে বলেছে, ইরানের তিনটি স্থাপনায় ইউরেনিয়ামের অস্তিত্ব পাওয়া গেলেও এ সম্পর্কে আইএইএর প্রশ্নের সদুত্তর দেয়নি তেহরান। এতে আরও বলা হয়েছে, আইএইএর পক্ষ থেকে বারবার যোগাযোগ করা সত্ত্বেও এ সম্পর্কে ইরান কোনো ব্যাখ্যা দেয়নি, যা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাম্প্রতিক প্রতিবেদনে ইরানের ওই তিন স্থাপনা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে প্রস্তাবটিতে দাবি করা হয়েছে। আইএইএর নির্বাহী বোর্ডের সভা সোমবার শুরু হয়েছে এবং তা শুক্রবার পর্যন্ত চলবে। সভার বাকি দিনগুলোতে প্রস্তাবটি নিয়ে আলোচনা শেষে এটি পাশ করার চেষ্টা করা হবে। তবে প্রস্তাবে ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানোর কথা বলা হয়নি। এদিকে ইরানের আণবিক শক্তি সংস্থার পরিচালক মোহাম্মদ ইসলামী বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর বোর্ড অব গভর্নর্সের বৈঠকে ইরান বিরোধী প্রস্তাবের খসড়া ইহুদিবাদীদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে, যা মার্কিন সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতিরই অংশ। মোহাম্মদ ইসলামী চার দেশের অভিযোগ ও খসড়া প্রস্তাব সম্পর্কে বলেন, বিগত 20 বছর ধরে ইরানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ও মিথ্যা দাবি উত্থাপিত হয়ে আসছে। তিনি বলেন, পরমাণু সমঝোতা হয়েছিল ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে সকল অভিযোগ ও উদ্বেগ নিরসনের লক্ষ্যে। ইরান আইএইএর তত্ত্বাবধানে ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা কমিয়ে এনে অভিযোগ উত্থাপনকারীদের আস্থা অর্জন করলেও ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। ইরানের আণবিক শক্তি সংস্থার পরিচালক বলেন, ইরান মাসের পর মাস আলোচনার মাধ্যমে চূড়ান্ত চুক্তির পর্যায়ে পৌঁছে গেছে, কিন্তু ইহুদিবাদী ইসরায়েল আবারও সন্ত্রাসী হামলা চালাতে ইরানকে হুমকি দিয়ে যাচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা জানিয়েছে যে ইরানের পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক শক্তি সংস্থা বা আইএইএর যে নজরদারি ক্যামেরা বসানো হয়েছিল সেগুলো খুলে ফেলা হবে। ইরানের আণবিক শক্তি সংস্থা আজ এক বিবৃতিতে বলেছে, ইরানের পরমাণু স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি পর্যবেক্ষণের জন্য যে নজরদারি ক্যামেরা বসানো হয়েছে তা খুলে ফেলা হবে। আইএইএর বোর্ড অব গভর্নর্সদের বৈঠকে আন্তর্জাতিক সংস্থাটি ইরানের প্রতি অযৌক্তিক আচরণের কারণে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তেহরান। রাশিয়ার তেলের উপর একদিকে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে, অন্যদিকে রাশিয়ার কাছ থেকেই আবার ওয়াশিংটন তেল কিনছে। আমেরিকার এই অবস্থানকে কপটতা বা মোনাফেকি বলে মন্তব্য করেছেন রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার স্পিকার ভিয়া চেসলাভের ভলোদিন। রাশিয়ার অপরিশোধিত তেল ও তেলজাতীয় পণ্য, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং কয়লা আমদানির উপর মার্চ মাসের প্রথম দিকে নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। সে সময় আমেরিকা বলেছিল, রাশিয়ার কোনো তেল আমেরিকার বন্দরে গ্রহণযোগ্য হবে না। মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ে সরবরাহ করা তথ্য থেকে দেখা যায়, গত ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে রাশিয়া থেকে আমেরিকা তেল কেনা প্রায় দ্বিগুণ করেছে। ফেব্রুয়ারি মাসে যেখানে রাশিয়ার কাছ থেকে আমেরিকা 2,325 মিলিয়ন ব্যারেল তেল কিনেছিল, সেখানে মার্চ মাসে দেশটি তেল কিনেছে 4,218 মিলিয়ন ব্যারেল। দুমার স্পিকার বলেন, আমেরিকা নিজেই যেখানে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, সেখানে তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের জন্য চাপ সৃষ্টি করছে। এটি সুস্পষ্টভাবে আমেরিকার দ্বিমুখী চরিত্র পরিষ্কার করে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে 44 জনের প্রাণহানির ঘটনায় ডিপোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ সম্পর্কে এখন রয়েছে রেজওয়ান হোসেনের ডেস্ক রিপোর্ট।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে 44 জনের প্রাণহানির ঘটনায় পুলিশের করা মামলায় 8 আসামির নাম উল্লেখ করা হয়েছে। তারা সবাই ডিপোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক এসআই আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলাটি করেন। আসামিদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার কারণে মানুষের মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। মামলায় শুধু কর্মকর্তাদের আসামি করা নিয়ে প্রশ্ন উঠেছে। ডিপোর মালিকপক্ষ এর দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন কেউ কেউ। ডিপোর বেশ কয়েকজন শ্রমিকও এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন। তারা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যার প্রতিষ্ঠান তিনি যেভাবে চালাবেন সেভাবে চলবে। ডিপোর ভেতর রাসায়নিক থাকার বিষয়টি অনেক শ্রমিক জানতেন না, এগুলোকে আলাদা করে রাখা হয়নি, যার কারণে আগুন লাগার পরও শ্রমিকেরা আশেপাশে ছিলেন। অনেকে ফেসবুকে লাইভ দিয়েছেন, রাসায়নিক থাকার বিষয়টি জানলে সবাই দূরে সরে যেতেন। মালিকের ইচ্ছা ছাড়া ডিপোতে রাসায়নিক রাখার ক্ষমতা কারো নেই। এদিকে পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে নাশকতার ষড়যন্ত্রের শঙ্কা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর তাই উদ্বোধনের দিন দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজ এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে অনেক ঘটনা ঘটছে, জানি না চট্টগ্রামের কন্টেইনার ডিপো তারই একটা অংশ কিনা। পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে নাশকতা করার ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র আছে উদ্বোধনের দিন একটা ঘটনা ঘটানোর জন্য। সবাই সতর্ক থাকবেন যাতে শত্রুরা ভেতরে ঢুকে কোনো অন্তর্ঘাত করতে না পারে।
রেজওয়ান হোসেনের ডেক্স রিপোর্টে শুনলেন। এদিকে বাংলাদেশে হঠাৎ আবার করোনা বেড়েই চলেছে। গত 24 ঘণ্টায় শনাক্তের হার 1.18%, আগের দিন শনাক্তের হার ছিল 1.14%। গত 24 ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে 58 জনে, আগের দিনে এই সংখ্যা ছিল 54 জন। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সুখেন্দু শেখর রায় বলেছেন, জন্মলগ্ন থেকেই ঘৃণার রাজনীতি করে বিজেপি, তবে এবারের ঘটনায় বিশ্বের সামনে ভারতের মাথা হেঁট হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার আপত্তিকর মন্তব্য প্রসঙ্গে সুখেন্দু শেখর এসব কথা বললেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ক্ষমতাসীন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সুখেন্দু শেখর রায় বলেছেন, জন্মলগ্ন থেকে ঘৃণা রাজনীতি করে বিজেপি, বিশ্বের সামনে ভারতের মাথা হেঁট হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিভিন্ন মুসলিম দেশে তীব্র প্রতিক্রিয়ার মধ্যে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের প্রতিক্রিয়া প্রকাশ্যে এলো। সুখেন্দু শেখর রায় বলেন, একজন ধর্মগুরুর বিরুদ্ধে ঘৃণাসূচক বিদ্বেষমূলক বক্তব্য দেশে বিদেশে ব্যাপক কুপ্রভাব ফেলেছে। ভারতীয় পণ্য বয়কট হচ্ছে, সরকার কেন ব্যবস্থা গ্রহণ করেনি? ভারতীয় দণ্ডবিধির 153A এবং 295A ধারা প্রয়োগ করাই যেত, মোদি সরকারের কাছ থেকে এর জবাব চাই। তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র এমপি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, এর থেকে অনেক লঘু পাবে, আইন ভাঙার দায়ে অন্যের যখন ইউএপিএ ধারায় জেল হয় তখন বিজেপির মুখপাত্ররা আগাম নিরাপত্তা পান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা বিজেপি নেত্রী নূপুর শর্মাকে সাসপেন্ড করায় বিজেপির মধ্যে এবং তাদের ভোট ব্যাংকের একাংশে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে দলের একাংশ মনে করছে উপসাগরীয় দেশগুলোর চাপেই নূপুর শর্মাকে সাসপেন্ড করা হয়েছে, এর ফলে অসন্তোষ বাড়ছে, সেই ক্ষোভ সামাল দিতেই কার্যত মরিয়া হয়ে এখন ভারসাম্য রক্ষা করতে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তারই ফলস্বরূপ এবার সাসপেন্ড হওয়া নূপুর শর্মা ও তার পরিবারকে 48 ঘণ্টার মধ্যে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। ইহুদিবাদে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির উপর সিরিয়া এবং রাশিয়ার সামরিক বিমান যৌথভাবে টহল দিয়েছে। কল্পিত শত্রু যুদ্ধ বিমান এবং সামরিক ড্রোনের বিরুদ্ধে এটি ছিল প্রকৃত যুদ্ধাবস্থার মতো বিমান টহল। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, এই টহল অভিযানে রাশিয়ার সুখই SU-24, SU-34 এবং SU-5 বোমারু বিমান অংশ নেয়। এর পাশাপাশি এ টহলে অংশ নিয়েছে সিরিয়ার 6টি মিক-1 গুরেভিচ মিক-23 এবং মিক-29 জঙ্গি বিমান। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এ ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র প্রধান রাফায়েল গ্রোসি ইরানের পরমাণু স্থাপনা কিংবা বিজ্ঞানীদের উপর হামলার নিন্দা জানাতে তেহরানের দাবি সম্পর্কে এক প্রশ্নের জবাবে বলেছেন, বিভিন্ন সময়ে আমি যে কারো বিরুদ্ধে হামলার নিন্দা জানিয়েছি, পর্যবেক্ষকরা তার এ বক্তব্যকে দায়ী সারা গোছের বলে মনে করছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র প্রধান রাফায়েল গ্রোসি ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে ইরানের পরমাণু স্থাপনা কিংবা বিজ্ঞানীদের উপর হামলার নিন্দা জানাতে তেহরানের দাবি সম্পর্কে এক প্রশ্নের জবাবে বলেছেন, বিভিন্ন সময়ে আমি যে কারো বিরুদ্ধে হামলার নিন্দা জানিয়েছি, আমি একজন কূটনীতিবিদ এবং শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছি, তাই সহিংসতার নিন্দা জানাই। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের পরমাণু স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ড এবং পরমাণু বিজ্ঞানীদের হত্যার ব্যাপারে IAEA-র নিষ্ক্রিয় অবস্থান, বিশেষ করে রাফায়েল গ্রোসির নরম বক্তব্য থেকে বোঝা যায় ইরানের অভিযোগের ব্যাপারে তিনি কার্যকর কোনো প্রতিক্রিয়া তো দেখাননি, বরং দায়সারা গোছের বক্তব্য দিয়ে পরোক্ষভাবে ইসরায়েলের বেআইনি ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতি সবুজ সংকেত দিয়েছেন। অন্যদিকে IAEA-র প্রধান রাফায়েল গ্রোসি পরোক্ষভাবে ইরানের পরমাণু স্থাপনায় হামলার নিন্দা জানাতে তেহরানের দাবি পূরণের শর্ত হিসেবে IAEA-র সঙ্গে সহযোগিতা বাড়ানোর কথা বলেছেন। তিনি ইরানের সঙ্গে সৃষ্ট সমস্যার কথা উল্লেখ করে বলেছেন, যতক্ষণ পর্যন্ত ইরান IAEA-কে পূর্ণ সহযোগিতা না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো কিছুরই প্রতিশ্রুতি দেয়া যায় না। প্রকৃতপক্ষে এ অঞ্চলে ইরানের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির তীব্র বিরোধিতা করে আসছে এবং তারা প্রায়ই ইরানের পরমাণু স্থাপনার উপর হামলার হুমকি দিচ্ছে। বিশ্বে পরমাণু শক্তির অধিকারী দেশগুলোর মধ্যে ইরান একমাত্র দেশ যাদের পরমাণু স্থাপনায় বারবার হামলার হুমকি দেয়া হচ্ছে কিংবা প্রায়ই হামলা হচ্ছে। ইসরায়েল নিজেই বেআইনিভাবে পরমাণু অস্ত্রের বিশাল ভাণ্ডার গড়ে তোলার পরও ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরোধিতা করে আসছে। ইসরায়েল ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যার পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে বহুবার সন্ত্রাসী হামলা ও সাইবার হামলা চালিয়েছে যাতে ইরান কোনোভাবেই পরমাণু শক্তির অধিকারী হতে না পারে, কিন্তু তারপরও IAEA-র পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর কোনো অবস্থান নিতে দেখা যায়নি। অথচ ইরান এযাবৎ IAEA-র সঙ্গে সহযোগিতা করে এসেছে। পরমাণু সমঝোতা অনুযায়ী পাশ্চাত্য তাদের প্রতিশ্রুতি পালন না করায় পাল্টা ইরানও সহযোগিতা কমিয়ে এনেছে, আর এটাকেই পাশ্চাত্য ও IAEA সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে। IAEA ইসরায়েল ও পাশ্চাত্যকে সমালোচনা না করলেও অসহযোগিতার জন্য ইরানকে ঠিকই অভিযুক্ত করছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব ভারতের দিকে। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র বলেছেন, বাংলার মনীষীদের ধারাবাহিকভাবে অপমান করছে ভারত জ্বালাও পার্টি তথা বিজেপি। এ সম্পর্কে এবারে শুনুন কলকাতা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কোনাল ঘোষ হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি বা বিজেপিকে টার্গেট করে বলেছেন, বাংলার মনীষীদের ধারাবাহিকভাবে অপমান করছে ভারত জ্বালাও পার্টি। তিনি আজ বুধবার কলকাতায় রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। কোনাল ঘোষ বলেন, বাংলার মনীষীদের ধারাবাহিক অপমান এই ভারত জ্বালাও পার্টি করে যাচ্ছে কোন সাহসে, কোন নৈতিকতায়? বলছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র কোনাল ঘোষ। তিনি বলেন, একটি নির্দিষ্ট সংগ্রহশালা সেই মনীষীর নামে যেখানে তার ছবি তার স্মারকের উপরে, একটা রাজনৈতিক দলের নেতাকে স্বাগত জানিয়ে পোস্টার দেওয়া হয় কিভাবে, কি করে এটা সম্ভব হয়? এটা হচ্ছে বাংলার সংস্কৃতি, বাংলার আবেগ, দেশে বাংলার অবদান ইত্যাদি সব কিছুর প্রতি ভারত জ্বালাও পার্টির নেতাদের ধারাবাহিক অসম্মানের সর্বশেষ উদাহরণ। আমরা এ তীব্র নিন্দা করছি। জেপি নাড্ডাকে এর জন্য ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা কোনাল ঘোষ। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
সংবাদ ভাষ্যটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, ভালো থাকার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে সুস্থ থাকা, রোগমুক্ত থাকা। যে কারণে বলা হয়ে থাকে, স্বাস্থ্যই সকল সুখের মূল বা স্বাস্থ্য অমূল্য সম্পদ। কিন্তু সেই স্বাস্থ্য সবার ভালো থাকে না নানা কারণে। তার জন্য কখনো কখনো আমাদের জীবনাচারও দায়ী। তাই নিয়ন্ত্রিত ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা উচিত আমাদের সবার। তো যাই হোক, আজ আমরা স্বাস্থ্য কথার আসরে বলা চলে নতুন এবং সহজলভ্য নয় সবখানে, অথচ খুবই গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা সেবা বা চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলব। আর আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আফ্রিকার দেশ লেসোথো প্রবাসী বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোবাশ্বের হাসান মাসুম। তিনি শতব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন আজ এবং কয়েকটি পর্বে আমাদেরকে সময় দেবেন বলে কথা দিয়েছেন। তো শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে গুরুত্বপূর্ণ সেই চিকিৎসা সেবার বিষয়টি কি। বিষয়টি হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার। সেটি আবার কি? সেটি হচ্ছে, খুব সহজ করে বললে, ভালোবাসায় রোগীর পাশে। আর যদি আরও একটু স্পষ্ট করে বলি, তাহলে দাঁড়ায় নিরাময় অযোগ্য রোগী এবং তাঁদের পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক যন্ত্রণা লাঘব করার জন্য একটি সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থার নাম প্যালিয়েটিভ কেয়ার। তো বিষয়টি নিয়ে আমরা প্যালিয়েটিভ কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোবাশ্বের হাসান মাসুমের কাছ থেকে বিস্তারিত জানব। বিশেষজ্ঞ এই চিকিৎসক লেসোথো ক্যান্সার ক্লিনিকে প্যালিয়েটিভ কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন। জনাব ডক্টর মোবাশ্বের হাসান মাসুম, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
অনেক ধন্যবাদ জনাব জিএম আব্দুর রশিদ ভাই, এবং আপনার এই সুন্দর উদ্যোগটির জন্য আপনাকে এবং আপনার মাধ্যমে রেডিও তেহরানের বাংলা বিভাগকে অনেক অনেক অভিনন্দন জানাই। যে প্যালিয়েটিভ কেয়ারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আজকে আপনারা তুলে নিচ্ছেন, সেই সাথে আরো অভিনন্দন জানাই দর্শক শ্রোতাবৃন্দ যারা শুনছেন সারা বিশ্বব্যাপী। আমি জানি রেডিও তেহরান অনেক বহু বছর ধরে, অনেক আগে থেকেই সারা বিশ্বে বাংলা কার্যক্রমটি চলে আসছে অনেকদিন থেকে।
ডাক্তার হাসান, আপনার কাছে প্রথমে আমরা জানতে চাইছি প্যালিয়েটিভ কেয়ার আসলে কি, কারণ এ বিষয়টি রোগীদের কাছে বা আমাদের শ্রোতাদের কাছে অনেকটা নতুন এবং কিছুটা অস্পষ্ট। তাই যদি আপনি একটু বুঝিয়ে বলেন প্যালিয়েটিভ কেয়ার আসলে কি।
প্যালিয়েটিভ কেয়ারের বিষয়ে মৃত্যুর পথযাত্রী রোগীদের যে বিষয়টি থাকে সেটি যে অনুভূতি, আসলে অনুভূতিটা তো আসলে এক একজন মানুষের জন্য এক এক রকম হয় মৃত্যুর আগে আগে, তো ওটা মানে সাধারণভাবে বলাটা, কোনো আউটলাইন করে বলাটা সম্ভব না। তবে আপনি আরেকটা যে প্রশ্ন করেছেন যে প্যালিয়েটিভ কেয়ারটা কিভাবে দুরারোগ্য ব্যতীতে আক্রান্ত মানুষের কাজে লাগতে পারে, আমি যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে প্যালিয়েটিভ কেয়ারের যে সংজ্ঞাটি রয়েছে তার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় কঠিন রোগী বা দুরারোগ্য ব্যতীত, যেমন ক্যান্সার, তারপরে আপনার স্নায়ুজনিত দুরারোগ্য ব্যাধি যেমন ডিমেনশিয়া, তারপরে অর্গান ফেলিয়র যেমন কিডনি ফেলিয়র হয়, মানুষ আপনারা জানেন লিভার ফেলিয়র হয়, বিভিন্ন প্রত্যঙ্গ শরীরের ক্ষেত্রে যে ভাইটাল অর্গান বলি আমরা ইংরেজিতে বা গুরুত্বপূর্ণ যে অঙ্গগুলো সেগুলো যেমন ফেলিয়র হয়, হার্ট ফেলিয়র হয়, লাংস এর যে অসুখগুলো হয়, এগুলো দুরারোগ্য আসলে। সেই রোগে আক্রান্ত যে রোগী তার মনোদৈহিক অবস্থাকে বিবেচনায় এনে সেই রোগীদেরকে রোগ নির্ণয়ের প্রথম দিন থেকে শুরু করে যতদিন রোগী বেঁচে থাকবেন সেই রোগীটিকে এবং রোগীর যে আত্মীয় স্বজন তারা তো ওনাদের সাথে জড়িত, যে তাদের যে সেবা যত্ন করছেন যারা, তো তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে এই মনোদৈহিক বিষয়গুলোকে সুনির্দিষ্ট ভাবে চিহ্নিত করে স্বল্প সময়ের মধ্যে সেই বিষয়গুলোকে প্রতি মনোযোগ দেওয়া এবং সেই মনোদৈহিক কষ্টগুলিকে প্যালিয়েটিভ চিকিৎসা, সেটি হলো সেই চিকিৎসা যাতে ওই মনোদৈহিক কষ্টগুলোকে দূর করার জন্য, এটি একটি দলগত প্রচেষ্টা, এটি কোনো একক মানুষের প্রচেষ্টা করা সম্ভব নয়।
আচ্ছা ডাক্তার হাসান, আপনি দলগত বা সমন্বিত প্রচেষ্টার কথা বলছিলেন, সেটি কি একটু বুঝিয়ে বলবেন?
কেন দলগত বলছি, আমরা একটা বৃত্ত তৈরি করি প্যালিয়েটিভ কেয়ারে যারা কাজ করে, সেই বৃত্তের কেন্দ্রে থাকেন রোগী এবং সেই কেন্দ্রে থাকা রোগীটিকে আমরা চারদিক দিয়ে ঘিরে ফেলি। আমাদের প্যালিয়েটিভ কেয়ারে থাকেন দলটির মধ্যে থাকেন ডাক্তার, নার্স, মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকোলজি বা কাউন্সিলর, তারপরে সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার বা সমাজকর্মী এবং ফিজিওথেরাপি, আমাদের যে ফার্মাসি ডিপার্টমেন্ট আছে তারা, এবং এই সবাই মিলে রোগীর আত্মীয় স্বজনকেও সাথে আমরা হাত দুটি ধরে নিই। আত্মীয় স্বজন যারা থাকেন, যারা বাড়িতে রোগীর সেবা দেবেন, খুব গুরুত্বপূর্ণ তাদেরকে এই কাজটিকে সম্পৃক্ত করা, যে এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষটিকে সেবা দেওয়ার জন্য, তার এই কষ্টগুলো দূর করার জন্য এই রোগীর আত্মীয় স্বজনকে এবং রোগী যদি সচেতন থাকেন তাহলে রোগীকেও এতে সংযুক্ত করা হবে। তার চিকিৎসাটি কোন পদ্ধতির হবে, রোগী কোন পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করতে চাচ্ছেন, আমি ডাক্তার বলে যে শুধু সার্জারি লিখে দিলাম দিয়ে টিউমারটা শরীর থেকে অপসারণ করে ক্যান্সারের চিকিৎসা করলাম, তা কিন্তু নয়। প্যালিয়েটিভ কেয়ারে স্পষ্টভাবে উল্লেখ থাকে যে চিকিৎসার সিদ্ধান্ত নিতে গিয়ে প্যালিয়েটিভ কেয়ারের যে চিকিৎসার দলটি আছে তাদের সাথে অবশ্যই রোগীকে এবং রোগীর আত্মীয় স্বজনকে সম্পৃক্ত করতে হবে। তো আশা করি সংক্ষিপ্ত ভাবে এই চিন্তা ভাবনা গুলো নিয়ে শ্রোতাবৃন্দ বুঝতে পারবেন যে প্যালিয়েটিভ কেয়ার বিষয়টা আসলে কি।
শ্রোতা বন্ধুরা, আপনারা প্যালিয়েটিভ কেয়ার নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোবাশ্বর হাসান মাসুমের গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
মিউজিক বিরতির পর আবারও ফিরলাম। ডাক্তার মাসুম, আপনি প্যালিয়েটিভ কেয়ারের বিষয়টি যদি একটু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেন তাহলে আমাদের শ্রোতাদের বুঝতে কিছুটা সুবিধা হবে।
উদাহরণ, একজন যদি ক্যান্সারে আক্রান্ত হলেন, এখন আপনাদের অনেকেই জানেন, আপনি কেউ জানেন না জানাও থাকতে পারে অনেকে, যে ক্যান্সারের চিকিৎসা মূলত আগে ছিল তিনটি, যেমন সার্জারি বা শল্য চিকিৎসা, রেডিয়েশন বা বিকিরণ চিকিৎসা, রেডিওথেরাপি যেটাকে বলেন আপনারা সবাই, এবং কেমোথেরাপি বা শিরায় ঔষধের মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা করা। কিন্তু অধুনা সময়ে এই ক্যান্সারের চিকিৎসা এইভাবে করা হয় যে প্যালিয়েটিভ কেয়ার দিয়ে ক্যান্সারের চিকিৎসা শুরু করা হয়, এবং এতে বলা হয় প্রথম দিন যখন রোগীর সময় পর্যন্ত প্যালিয়েটিভ কেয়ারের আওতায় রাখা হয়।
তো শ্রোতা বন্ধুরা, আপনারা প্যালিয়েটিভ কেয়ার নিয়ে এতক্ষণ এ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোবাশ্বের হাসান মাসুমের গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। আগামী আসরেও এ বিষয় নিয়ে কথা হবে, সে আসরেও আমাদের সাথে থাকতে ভুলবেন না। তো আজকের স্বাস্থ্য কথার আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, তবে বলে রাখছি আপনারা নিয়মিত ব্যায়াম করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং পরিমিত বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত খাবার খাবেন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 8 জুন বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, লেকের পাড়ে গণমাধ্যম কর্মীর লাশ, গলা বুকে ছুরির আঘাত প্রথম আলো। আসন সীমানা পুনর্বিন্যাসের তথ্য চেয়ে ডিসিদের কাছে চিঠি যুগান্তর। ঝুঁকিপূর্ণ কেমিক্যালে ডুবে আছে চট্টগ্রাম বন্দর, ইত্তেফাক। কালের কণ্ঠের শিরোনাম, পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে নাশকতার শঙ্কা, দাবি ওবায়দুল কাদেরের। বাংলাদেশ প্রতিদিন লিখেছে রাশিয়াকে জেলেনস্কির হুঁশিয়ারি। ভারতের শিরোনাম, নির্ভয়া কাণ্ডের ছায়া বিহারে ঘুমের ওষুধ খাইয়ে বাসের মধ্যে গণধর্ষণ নাবালিকাকে, সংবাদ প্রতিদিন। মহানবীকে নিয়ে ফের আপত্তিকর টুইট, গ্রেপ্তার বিজেপির যুব নেতা আজকাল। আপনারা ভালো থাকলে আমিও ভালো, আপনারা খারাপ থাকলে আমি কোথায় যাব, মমতা আনন্দবাজার পত্রিকা।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। সীতাকুণ্ড ট্র্যাজেডির ফলো আপ খবরে দৈনিক প্রথম আলো ও ইত্তেফাকের কয়েকটি শিরোনাম তুলে ধরছি। সীতাকুণ্ড আগুন বিস্ফোরণ, লাইভ করতে গিয়ে 8 জনের প্রাণ গেল, দগ্ধ আরও একজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাছাড়া চিকিৎসাধীন অবস্থায় আরও এক কর্মী মারা গেছে। সীতাকুণ্ড আগুন বিস্ফোরণে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 44 জনে দাঁড়িয়েছে। সীতাকুণ্ডে এখন চলছে ক্ষতিগ্রস্ত কন্টেইনার ঠান্ডা ও ডাম্পিং করার কাজ।
সাম্প্রতিক প্রসঙ্গ, আগুন পোড়ালে কিছু থাকে, মানুষ পোড়ালে কিছুই রাখে না। তারিখ চয়ন তারে কলামে লিখেছেন সীতাকুণ্ড ট্র্যাজেডি নিয়ে, তবে শুরু করেছেন কবি হেলাল হাফিজের কবিতা দিয়ে, শেষও করেছেন তার কবিতা দিয়ে। মানবানল কবিতাটির শেষ অংশ এরকম, আগুন পোড়ালে তবু কিছু রাখে, কিছু থাকে, হোক না তা শ্যামল রং ছাই, মানুষে পোড়ালে আর কিছুই রাখে না। পরিশেষে আবেদন শুধু এইটুকু, আমরা মানুষ হয়ে মানুষ না পোড়াই। সীতাকুণ্ডে আগুন বিস্ফোরণ নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা। দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশের গণমাধ্যমের প্রশ্ন, কার গাফেলাতিতে গেল এতগুলো তরতাজা প্রাণ, ঠিক কোন ধরনের রাসায়নিক পদার্থের কারণে আগুন এতটা বেপরোয়া হয়েছিল, সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যখন রহস্য দানা বাঁধছে, তখন অনেকেই আবার আগুন কে ধরিয়েছে তা নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব দাঁড় করাচ্ছেন। সরকার এবং বিরোধী দল একে অপরের দিকে সন্দেহের বন্দুক তাক করছে।
পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে নাশকতার শঙ্কা বললেন ওবায়দুল কাদের। কালের কণ্ঠের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে নাশকতার ষড়যন্ত্রের শঙ্কা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর তাই উদ্বোধনের দিন দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজ এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে অনেক ঘটনা ঘটছে, জানিনা চট্টগ্রামের কন্টেইনার ডিপো তারই একটা অংশ কিনা। আমাদের সাবধান থাকতে হবে, সবাই সতর্ক থাকবেন যাতে শত্রুরা ভেতরে ঢুকে কোনো অন্তর্ঘাত করতে না পারে।
৯৫% শিশু ঘরেই নির্যাতনের শিকার, জরিপ রিপোর্ট ইত্তেফাকের এ খবরে লেখা হয়েছে। সম্প্রতি এক জরিপে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, ঘরেই শতকরা ৯৫.৮ জন শিশু নির্যাতিত হচ্ছে নানাভাবে। শিশুরা পরিবারে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয় বাবা মা ও অভিভাবকদের হাতে। শাস্তি ও নিয়মানুবর্তিতার কথা বলে শিশুর উপর এই নিপীড়ন চালানো হয়। শিক্ষা প্রতিষ্ঠান, ঘরের বাইরে কাজের জায়গা বা অন্য যে কোনো প্রতিষ্ঠানে শিশু যতটা নির্যাতিত হচ্ছে, এর চেয়ে বেশি নির্যাতিত হচ্ছে নিজ গৃহে। এছাড়া পর্নোগ্রাফিতে শিশুদের প্রবেশাধিকারের বিষয়টিও জরিপে উঠে এসেছে। জরিপে অংশগ্রহণকারী শতকরা ৯৫.৩ জন শিশু জানিয়েছে, তারা জীবনের কোনো না কোনো সময় ঘরে, বাইরে, স্কুলে বা কর্মক্ষেত্রে সহিংসতার শিকার হয়েছে।
আন্দোলন করলে আমও যাবে, ছালাও যাবে, দৈনিক মানব জমিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছেন, তৈরি পোশাক খাত অস্থির করতে কারা উস্কানি দিচ্ছে সেটা দেখতে হবে। তিনি বলেন, আন্দোলন করে ঠিক আছে, কিন্তু যেসব দেশ আমাদের তৈরি পোশাক কিনবে, আমরা ভালো সুবিধা পাচ্ছি, উৎপাদন বাড়ছে, এ সমস্ত শ্রমিকদের বেতন তো বন্ধ হয়নি, আমরা তো নিজেরা প্রণোদনা প্যাকেজ দিয়েছি মালিকদের বলে কয়েক দফায় বেতন বাড়িয়ে, ভর্তুকি দিয়ে পোশাক কারখানার শ্রমিকরা যাতে বেতনটা সরাসরি পায় সেই ব্যবস্থাও করেছি। তিনি আরো বলেন, আজকে বেতন বাড়াও এটা সেটা সহ নানা ধরনের আন্দোলন করতে যায়। পোশাক রপ্তানি যদি বন্ধ হয় তাহলে কারখানা বন্ধ হয়ে যাবে, তখন আমও যাবে, ছালাও যাবে, বেতন আর বাড়বে না, তখন চাকরি চলে যাবে, তখন কি হবে?
সরকার যা ইচ্ছা করুক আন্দোলন থামবে না, ইমরান খান। মানব জমিনের শিরোনামের খবরে লেখা হয়েছে, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার তিনি বলেন, সরকার তার কর্মীদের জেলে পড়তে থাকলেও আন্দোলন অব্যাহত থাকবে। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, পশ্চিমা গণমাধ্যমে সুরে পরিবর্তন এসেছে, সেখানে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা তেমন কোনো কাজে আসছে না বলে লেখা হচ্ছে। আর বাংলাদেশ প্রতিদিনের খবরে বলা হয়েছে, রাশিয়াকে জেলেনস্কির হুঁশিয়ারি। এ খবরে লেখা হয়েছে, যুদ্ধ তখনই শেষ হবে যখন রাশিয়া বুঝবে তাদের আর হারানোর মতো সৈন্য অবশিষ্ট নেই।
কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের বিস্তারিত এবার। এটা কি মগের মুলুক? কার সুপারিশে চাকরি পেয়েছিলেন মামলাকারী শিক্ষককে? ধমক হাইকোর্টের। দৈনিক সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, বুধবার আংশিক সময়ের এক শিক্ষকের মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থার ভর্ৎসনা। এটা কি মগের মুলুক? আপনাদের মতো লোকের জন্য ৯ বছর স্থায়ী পদে শিক্ষক নিয়োগ করা হয়নি, দুর্ভাগ্যজনক। বিচার প্রার্থীর অভিযোগ, তাকে অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই প্রেক্ষিতেই বিচারপতির প্রশ্ন, কার সুপারিশে চাকরি পেয়েছিলেন? স্থানীয় বিধায়ক
মোহাম্মদকে নিয়ে ফের আপত্তিকর টুইট, গ্রেপ্তার বিজেপির যুব নেতা। আজকালের এশিয়ার নামের খবরে বলা হয়েছে, নূপুর শর্মার পর ইসলাম ধর্মগুরুকে নিয়ে ফের আপত্তিকর টুইট করার অভিযোগ উঠল কানপুরের বিজেপি নেতা হর্ষিত শ্রীবাস্তবের বিরুদ্ধে। পুলিশ গ্রেপ্তার করেছে ওই নেতাকে, মুছে দেয়া হয়েছে টুইটটাও। হর্ষিত শ্রীবাস্তব বিজেপির যুব শাখা ও স্টুডেন্ট কাউন্সিলের সদস্য। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমি সোহেল আহমেদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা সূরা তুরের 21 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই সূরার 22 থেকে 31 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমে 22 থেকে 24 নম্বর পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
وَأَمْدَدْنَاهُمْ بِفَاكِهَةٍ وَلَحْمٍ مِّمَّا يَشْتَهُونَ يَتَنَازَعُونَ فِيهَا كَأْسًا لَّا لَغْوٌ فِيهَا وَلَا تَأْثِيمٌ وَيَطُوفُ عَلَيْهِمْ غِلْمَانٌ لَّهُمْ كَأَنَّهُمْ لُؤْلُؤٌ مَّكْنُونٌ
আর আমি তাদেরকে একের পর এক দিতে থাকব ফলমূল এবং গোশত যা তারা কামনা করবে। সেখানে তারা একে অপরের নিকট হতে গ্রহণ করবে মদ ভরা পানপাত্র, যা হতে পান করলে কেউ অসার কথা বলবে না এবং পাপ কর্মেও লিপ্ত হবে না। আর তাদের সেবায় কিশোরেরা তাদের আশপাশে ঘোরাফেরা করবে, তারা হবে ঝিনুকে সুরক্ষিত মুক্তা সদৃশ্য।
গত আসরে আমরা জান্নাতের অফুরন্ত নেয়ামতের কথা তুলে ধরেছিলাম। সেই আলোচনার জের ধরে এই আয়াতগুলোতে জান্নাতের কিছু খাবার ও পানীয়ের কথা উল্লেখ করে বলা হচ্ছে, জান্নাতে রয়েছে নানা রকমের ফলমূল এবং জান্নাতবাসী যখনই যে ফল খেতে চাইবে তাকে সে ফলই দেয়া হবে। এছাড়া আকাশের উড়ন্ত পাখি, নদীর মাছ কিংবা মাঠে চড়ে বেড়ানো পশু, জান্নাতবাসী যে কারো গোশত খেতে চাইবে তার সামনে সেই গোশত হাজির করা হবে।
স্বাভাবিকভাবে খাবারের পাশাপাশি পানীয়েরও প্রয়োজন হবে। জান্নাতে এমন মদের ব্যবস্থা রয়েছে যা জান্নাতবাসী একে অন্যের সঙ্গে বিনিময় করবে। এই পানীয় খেয়ে তারা পরম তৃপ্তি লাভ করবে, কিন্তু পার্থিব জীবনের মদের মতো ওই পানীয় খেলে মানুষ অসার কথা বলবে না কিংবা পাপ কর্মে লিপ্ত হতে চাইবে না। সেই সঙ্গে জান্নাতবাসীর সেবা করার জন্য থাকবে সুদর্শন কিশোরেরা। তারা চাহিবা মাত্র যে কোনো জিনিস মুহূর্তের মধ্যে হাজির করে দেবে।
এই 3 আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হচ্ছে, 1, জান্নাতের অধিবাসীদের জন্য তাদের চাহিদা অনুযায়ী সব রকম খাবার ও পানীয়ের ব্যবস্থা থাকবে এবং সেখানে তাদের কোনো কিছুই একঘেয়ে মনে হবে না। 2, জান্নাতের শরাবে পার্থিব জগতের মদের মতো ক্ষতিকর কিচ্ছু নেই। জান্নাতবাসী যে পানীয় খাবে তাতে তাদের মাতাল হয়ে যাওয়া বা খারাপ কাজ করার স্পৃহা সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা থাকবে না।
এবারে এই সূরার 25 থেকে 28 নম্বর পর্যন্ত আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَسَاءَلُونَ قَالُوا إِنَّا كُنَّا قَبْلُ فِي أَهْلِنَا مُشْفِقِينَ فَمَنَّ اللَّهُ عَلَيْنَا وَوَقَانَا عَذَابَ السَّمُومِ إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم
আর তারা একে অপরের মুখোমুখি হয়ে পরস্পরের খবরাখবর জিজ্ঞাসাবাদ করবে। তারা বলবে, নিশ্চয়ই আমরা আগে পার্থিব জীবনে নিজেদের পরিবার পরিজনের হিতাকাঙ্ক্ষী ছিলাম এবং পরিবারের সদস্যদেরকে ঐশী আজাবের ব্যাপারে সতর্ক করতাম, অতঃপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন, কারণ আমরা আগে পার্থিব জগতে সবসময় আল্লাহকে ডাকতাম, নিশ্চয়ই তিনি কৃপাময় পরম দয়ালু।
এই আয়াতগুলোতে জান্নাতবাসীর পরস্পরের সঙ্গে কথোপকথন তুলে ধরা হয়েছে। তারা পরস্পরকে একথা জিজ্ঞাসা করবে যে পৃথিবীতে তারা কি কি ভালো কাজ করেছে যার বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করেছেন। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ জবাব হবে তারা তাদের পরিবারের সদস্যদের পরিণতি নিয়ে সবসময় উদ্বেগে থাকত। তারা পিতা মাতা, স্বামী স্ত্রী ও সন্তান সন্ততির প্রতি নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করত এবং সারাক্ষণ তাদের চেষ্টা থাকত পরিবারের কেউ যেন বিপদগামী হয়ে না যায়। তারা শুধু নিজেদেরকে পাপ কাজ থেকে বিরত রাখেনি, বরং সন্তানরাও যাতে মুমিন ও নেককার হয়ে ওঠে সেই চেষ্টা করেছে। স্বাভাবিকভাবেই এ ধরনের মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন।
এই চার আয়াতের কয়েকটি শিক্ষণীয় দিক হচ্ছে: এক, জান্নাত ও জাহান্নামে যাওয়ার বিষয়টি আমাদের নিজেদের উপর নির্ভর করছে। পার্থিব জগতে আমাদের ইমান ও কর্ম আমাদেরকে ওই দুই স্থানের যে কোনো এক জায়গায় নিয়ে যাবে। দুই, পরিবারের সদস্যদের প্রতি বিশেষভাবে দৃষ্টি দিলে সন্তান সঠিকভাবে বেড়ে ওঠে, আর এটাই জান্নাতের চাবিকাঠি। সন্তানদের পারলৌকিক কল্যাণ কামনায় চেষ্টা করলে পিতামাতা ও সন্তান উভয়ই জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করে।
এবারে সূরা তুরের 29 থেকে 31 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক।
فَذَكِّرْ فَمَا أَنْتَ بِنِعْمَةِ رَبِّكَ بِكَاهِنٍ وَلَا مَجْنُونٍ أَمْ يَقُولُونَ شَاعِرٌ نَتَرَبَّصُ بِهِ رَيْبَ الْمَنُونِ
অতএব হে রাসুল, আপনি মানুষকে উপদেশ দিতে থাকুন, কারণ আপনার রবের অনুগ্রহে আপনি গণক নন এবং উন্মাদ নন। বরং কাফেররা বলতে চায় যে সে একজন কবি, আমরা তার জন্য কালের বিপর্যয় বা মৃত্যুর প্রতীক্ষা করছি। আপনি তাদের বলে দিন, বলো তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি, অর্থাৎ তোমরা আমার মৃত্যুর জন্য এবং আমি তোমাদের উপর বিজয়ী হওয়ার জন্য অপেক্ষা করছি।
আগের আয়াতগুলোতে জান্নাতের পরিবেশ বর্ণনা করার পর এই তিন আয়াতে মহান আল্লাহ তাঁর রাসুলকে উদ্দেশ্য করে বলেছেন, মানুষের সামনে হেদায়েতের বাণী তুলে ধরতে থাকুন এবং তাদেরকে পরকালের ভয়াবহ আজাবের কথা স্মরণ করিয়ে দেন, তাদেরকে বিচার দিবসের ভয়াবহতা সম্পর্কে জানান। পার্থিব জীবনে আল্লাহকে ভুলে গিয়ে বান্দারা যেন উদাসীনতার জীবন যাপন না করে। কিন্তু কাফেররা রাসুলের এই নমনীয় আচরণের কারণে এ কথা বলে বেড়াত যে সে একজন গণক এবং এজন্য ভবিষ্যৎ সম্পর্কে যে কোনো কিছু ঠিকঠাক বলে দিতে পারে। অথচ আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, রাসুল ভবিষ্যৎ সম্পর্কে যেসব কথা বলেন তা তাকে ওহির মাধ্যমে জানিয়ে দেয়া হয়। তিনি গণক বা জিনকে বশীভূত করা কোনো মানুষ নন, তিনি একইভাবে কবি বা সাহিত্যিকও নন।
এই তিন আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল: এক, যুগে যুগে কাফের ও মুশরিকরা নবী রাসুলদেরকে কবি বা গণক বলে অপবাদ দিত যাতে সাধারণ মানুষ ঐশী বার্তাবাহকদের ধারে কাছে না যায়। দুই, ইসলামের শত্রুরা আশা করেছিল রাসুলের ওফাতের সঙ্গে সঙ্গে ইসলামের দীপশিখা নিভে যাবে, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ছিল এই দীপশিখা চিরকাল সমুজ্জ্বল থাকবে। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। পবিত্র হজে গিয়ে ইহুদিবাদীদের চক্রান্তের কথা তুলে ধরা অপরিহার্য কর্তব্য বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই। আইএইএতে পশ্চিমা চার দেশের ইরান বিরোধী প্রস্তাব উত্থাপন, পরমাণু স্থাপনা থেকে নজরদারি ক্যামেরা খুলে ফেলার ঘোষণা তেহরানের। চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা, আসামি সবাই ডিপোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। এবং জন্মলগ্ন থেকেই ঘৃণার রাজনীতি করে বিজেপি, মহানবীকে নিয়ে নূপুর শর্মার আপত্তিকর বক্তব্য প্রসঙ্গে তৃণমূল মুখপাত্রের মন্তব্য। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি মোহাম্মদ আমির হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। ¶¶